হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা CC9 যে তোমাদের পেপারটা আছে, দি ফ্রেঞ্চ রেভলিউশন অ্যান্ড নেপোলিয়ন বোনাপার্ট, এর Unit 1 অর্থাৎ হিস্টোরিওগ্রাফি অফ দি ফ্রেঞ্চ রেভলিউশন, এই নিয়ে আমাদের ডিসকাশন কন্টিনিউ করব। এখানে মূলত তোমাদের যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন ঐতিহাসিক কীভাবে ফরাসি বিপ্লবকে মূল্যায়ন করেছে। ফরাসি বিপ্লব ইতিহাসে এক জলবিভাজিকা বলা যায়। এই ঘটনার পরবর্তীকালে ইকুয়ালিটি, লিবার্টি এবং ফ্র্যাটার্নিটির ধারণাগুলি সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে এবং ক্রমশ পুরনো ব্যবস্থার অবসান ঘটে। খুব স্বাভাবিকভাবেই বিভিন্ন ঐতিহাসিক এই বিষয় নিয়ে যথেষ্টই আগ্রহ প্রকাশ করেছেন। ফরাসি বিপ্লবের কারণ ও প্রকৃতি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে যে তীব্র মতভেদ ও বিতর্ক আছে, তাতে মোটামুটি দুটি পক্ষ আছে। এক পক্ষ রয়েছে মার্ক্সবাদী ঐতিহাসিকগণ, যারা ফরাসি বিপ্লবকে ব্যাখ্যা করেছেন শ্রেণী সংঘাতের ভিত্তিতে। আধুনিককালে এই বিশ্লেষণের সূত্রপাত করেন ফরাসি ঐতিহাসিক জর্জ লেফে। 1939 সালে প্রকাশিত হয় তার বিখ্যাত গ্রন্থ কোয়াত্রে ভিগনেত নিওফ, যার ইংলিশ অনুবাদ হচ্ছে দি কামিং অফ দি ফ্রেঞ্চ রেভলিউশন। পরে তিনি দু খণ্ড রচনা করেন, লা রেভলিউশন ফ্রান্সাইজ বা ফরাসি বিপ্লব। তবে তার আগেই তার বক্তব্যের আভাস মেলে ফরাসি সমাজতন্ত্রের পুরোধা জ্যারেজের লেখার মাধ্যমে। তার গ্রন্থের নাম হচ্ছে হিস্টরি সোশ্যালিস্ট। তাছাড়া তকভিল, অলার্ড ও মাতিয়ে একই ধরনের বক্তব্য রেখেছেন। যাই হোক, লেফেবকে অনুসরণ করে অন্যান্য যেসব ঐতিহাসিকরা ফরাসি বিপ্লবের মার্ক্সবাদী ব্যাখ্যা করেছেন, তাদের মধ্যে সবুল বিশেষভাবে উল্লেখযোগ্য। ইনি ছিলেন লেফেবের শিষ্য। জর্জ রোদে ও কোবান লেফেবের অপর দুজন শিষ্য ও অনুগামী ছিলেন। তাছাড়া ক্লথ, মাজেরিক, দানিয়েল গেরা প্রভৃতি ঐতিহাসিকেরও সম্প্রতি একই ধরনের বক্তব্য উপস্থিত করেছেন। লেফেবের মতে ফরাসি বিপ্লবের মূল কারণ বুর্জোয়া শ্রেণীর অভ্যুত্থান। 1789 সালে বিপ্লবের ফলে বুর্জোয়া শ্রেণী ফ্রান্সে ক্ষমতা লাভ করে। তিনি ফরাসি বিপ্লবকে দেখেছেন সামন্ততান্ত্রিক শ্রেণীর সঙ্গে বুর্জোয়া শ্রেণীর সংঘাত হিসেবে। সম্পদ ও যোগ্যতা থাকলেও অভিজাত বংশ, কৌলীন্য ও জন্মভিত্তিক অধিকার না থাকার ফলে ফরাসি বুর্জোয়া শ্রেণীর মানুষ সামাজিক মর্যাদা ও রাজনৈতিক ক্ষমতা থেকে বঞ্চিত ছিল। অন্যদিকে অভিজাত সম্প্রদায় কেবলমাত্র বংশকৌলীন্যের জোরে সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করত। লেফেবের মতে এই বৈষম্যই ফরাসি বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত করেছিল। 1789 সালে বুর্জোয়া শ্রেণী অভিজাত সম্প্রদায়ের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে নিজেদের হাতে টানতে প্রয়াস পেয়েছিল। তবে বুর্জোয়াদের কাজ অভিজাতরাই সহজ করে নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে এনেছিল। তারা নিজেদের শ্রেণী স্বার্থ বজায় রাখার জন্য রাজতন্ত্রের সঙ্গে সংঘর্ষে অবতীর্ণ হয়ে রাজতন্ত্রের ক্ষমতা নাশ করতে সফল হয়েছিল। পরে যখন তারা নিজেদের ভুল বুঝতে পেরেছিল, তখন কিন্তু কিছু করার ছিল না। লেফেবের মতে ফরাসি বিপ্লবকে কেবলমাত্র বুর্জোয়া বিপ্লব হিসেবেই মেনে নেওয়াটা ঠিক হবে না। তিনি এই বিপ্লবের তিনটি পর্যায় ভাগ করেছেন। 1787 থেকে 1789 মধ্যবর্তী সময়ে তিনি বিপ্লবের তিনটি স্তর ভাগ করেছেন। প্রথমে রাজতন্ত্রের বিরুদ্ধে অভিজাতদের বিপ্লব, পরে বুর্জোয়া বিপ্লব এবং সবশেষে জনগণের বিপ্লব, যার মধ্যে আবার তিনটি পর্যায়ে দেখা গিয়েছিল, প্যারিসের বিপ্লব, পৌর বিপ্লব ও কৃষক বিপ্লব। এরপর ইংরেজি ঐতিহাসিক গুডউইন যখন তার দ্য ফ্রেঞ্চ রেভলিউশন গ্রন্থটি রচনা করেন, তখন তিনি মোটামুটিভাবে লেফেবকে অনুসরণ করেন। লেফেবের শিষ্য অ্যালবার্ট সোবিউলের মধ্যে মার্ক্সবাদের প্রভাব আরও স্পষ্ট ছিল। লেফেবের প্রবর্তিত ফরাসি বিপ্লবের মার্ক্সবাদী ব্যাখ্যার বিরুদ্ধে ফ্রান্সে প্রথম প্রতিবাদ ধ্বনিত হয় ফ্যাসোয়া ফুরেত ও ডেনিস রিসের রচনায়। এদের দুখণ্ড লেখা দি ফ্রেঞ্চ রেভলিউশন প্রকাশিত হয় 1965 সালে। তবে মার্ক্সবাদীদের সঙ্গে এদের বিরোধ যতটা ফরাসি বিপ্লবের ঘটনার বিশ্লেষণ নিয়ে, ততটা তার কারণ নিয়ে নয়। কিন্তু তার আগে 1955 সালে ইংরেজ ঐতিহাসিক অ্যালফ্রেড কোবান মিথ অফ দি ফ্রেঞ্চ রেভলিউশন শীর্ষক এক বক্তৃতায় ফরাসি বিপ্লবের মার্ক্সবাদী ব্যাখ্যার তীব্র সমালোচনা করেন। মার্ক্সবাদীদের যুক্তি যে ফরাসি বিপ্লবের ফলে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার পরিবর্তে বুর্জুয়া ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে হয়, এ কথা তিনি খণ্ডন করে বলেন যে 1789 সালের আগেই ফ্রান্সে সামন্ততন্ত্রের বিলোপ ঘটেছিল। জমিদারি প্রথার মধ্যে সামন্ততন্ত্র কিছুটা রেজ ছিল এবং বুর্জুয়াদেরও জমিদারি ছিল। কোবানের মূল বক্তব্য হলো এই যে 1789 সালে ফরাসি বিপ্লবের মুখ্য ভূমিকা নিয়েছিল পড়তি বুর্জোয়ারা, অর্থাৎ বিভিন্ন শ্রেণীর আইনজীবী, সরকারি কর্মচারী ইত্যাদি। উঠিত বুর্জোয়া শ্রেণী অর্থাৎ বণিক বা পুঁজিপতি বুর্জোয়ারা নয়। 1789 সালে আহত স্টেট জেনারেলের পড়তি বুর্জোয়ারা প্রাধান্য ছিল, মোট সদস্যের 2/3 ছিল তারাই। বণিক ও পুঁজিপতি বুর্জোয়াদের প্রতিনিধি ছিল মাত্র 13%। অন্যদিকে সামন্ততন্ত্রের ভাঙনের যতটুকু অবশিষ্ট ছিল তা ভাঙতে উদ্যোগী হয়েছিল কৃষকেরা, বুর্জোয়ারা নন। স্বয়ং লেফেব কোবানের এই সমালোচনার প্রতিবাদ করে বলেন যে স্টেট জেনারেলের অধিকাংশ সদস্যই বণিক ও পুঁজিপাতি বুর্জোয়া না হলেও তাদের কার্যকলাপের ভবিষ্যৎ ধনতন্ত্রের বিকাশে সহায়ক হয়েছিল। 1959 সালে লেফেবের মৃত্যু হলেও এই বিতর্কের অবসান হয়নি। 1962 সালে দি সোশ্যাল ইন্টারপ্রিটেশন অফ দি ফ্রেঞ্চ রেভলিউশন বক্তৃতামালায় কোবান তার বক্তব্য পুনরায় জোরালো ভাষায় প্রকাশ করে বলেন যে ফরাসি বিপ্লব ধনতান্ত্রিক বিকাশের সহায়ক হবার পরিবর্তে তার প্রগতি ব্যাহত করেছিল। এদিকে জর্জ টেলর নামে একজন আমেরিকান ঐতিহাসিকও লেফেবের বক্তব্যের বিরোধিতা করে বলেন যে 1789 সালে বুর্জোয়া শ্রেণী ঐক্যবদ্ধ ছিল না। ধনী বণিক ও পুঁজিপতি বুর্জোয়ারা নিজেদের সংকীর্ণ স্বার্থ ছাড়া রাজনীতি নিয়ে আদেও মাথা ঘামাত না। তাছাড়া মার্সেল রাইহার্ট নামে একজন ফরাসি ঐতিহাসিকেরও দুই বুর্জোয়া গোষ্ঠীর মধ্যে অনৈক্যের কথা উল্লেখ করে বলেন যে তাদের মধ্যে সম্পর্ক আদেও ভালো ছিল না এবং পরস্পর পরস্পরকে সন্দেহের দৃষ্টিতে দেখত। মার্ক্সবাদী ঐতিহাসিকদের সমালোচক শোধনবাদী অন্যান্য ঐতিহাসিকদের মধ্যে সোসিন্যাচ, নৈকারিত, উইলিয়াম ডোয়েল, ইলিজ, ফুরেথ, লুকাস, হ্যাপসন প্রভৃতির নাম উল্লেখযোগ্য। শোধনবাদী ঐতিহাসিকরা শুধু বুর্জোয়া শ্রেণীর মধ্যে অনৈক্য ও সংঘাতের দিকে দৃষ্টি আকর্ষণ করেনি, তাঁরা প্রাক বিপ্লব যুগে ফ্রান্সের সমাজ ব্যবস্থার তীব্র মেরুকরণেরও সমালোচনা করেছেন। 1953 সালে জর্জ ম্যাকমার্টস দেখান যে বিশেষ সুবিধে নয় অর্থ ছিল প্রাক বিপ্লব ফরাসি সমাজের প্রধান ভিত্তি। সম্পদ অভিজাত সম্প্রদায় ও উচ্চ শ্রেণী বুর্জোয়াদের এক ঐক্যের বন্ধনে আবদ্ধ করেছিল। প্রায় একই সময় জা ইরেথ বিভিন্ন ফরাসি নথিপত্র ঘেঁটে এই সিদ্ধান্তে আসেন যে অভিজাত বিদ্রোহ পৃথক হিসেবে পার্লামেন্টের ভূমিকাকে অযথা বাড়িয়ে বলা হয়েছে। ফ্র্যাঙ্কলিন ফোর্ড নামে আর একজন ঐতিহাসিক বলেন যে বিপ্লবের প্রাক্কালে অসিধারী ও পোশাকধারী অভিজাতদের মধ্যে বিরোধের অস্তিত্ব ছিল না। বেন্টি বেনহার্স আমাদের চিরাচরিত ধারণা যে অভিজাত সম্প্রদায়ের কর ব্যবস্থা বিপুল ছাড় পেত নস্যাৎ করে বলেন যে এ ধারণা ভুল। বস্তুত ইউরোপের মধ্যে ফ্রান্সের অভিজাত সম্প্রদায়ের উপর করভাগই ছিল সবচেয়ে বেশি। তিনি আরও বলেন যে বুর্জোয়ারাও যথেষ্ট সুযোগ সুবিধা পেত। ফরাসি বিপ্লবের শোধনবাদী ব্যাখ্যার ফলে ফরাসি বিপ্লবের কারণ হিসেবে অভিজাত শ্রেণী ও বুর্জোয়াদের মধ্যে সামাজিক ব্যবধানের তত্ত্ব আজ অনেকের কাছেই দুর্বল বলে প্রতিপন্ন হয়েছে। অর্থনৈতিক মানদণ্ডের উভয় শ্রেণীর প্রায় সমপর্যায়ভুক্ত বলা যায়। যাই হোক, ফরাসি বিপ্লবের পেছনে সামাজিক উৎসের ভূমিকা অস্বীকার করা অনেকের যায় যাই হোক ফরাসি বিপ্লবের পেছনে যে সামাজিক একটা মদত ছিল বা সামাজিক কারণ ছিল সেটা অবশ্যই মেনে নিতে হয়। কিন্তু এই ধরনের ব্যাখ্যার পরিপ্রেক্ষিতেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠতে পারে, তা হলো উভয় শ্রেণীর মধ্যে যদি অনেক বিষয়ের মিল থাকে তাহলে তাদের মধ্যে সংঘাত বাঁধলো কেন? জর্জ টেলর এর উত্তর দিতে চেষ্টা করেছেন। তার মতে অর্থনৈতিক দৃষ্টিকোণ উভয় শ্রেণীর বিরোধের স্বার্থে সংঘাত হিসেবে ব্যাখ্যা করা অনুচিত। তিনি ফরাসি বিপ্লবের রাজনৈতিক ব্যাখ্যার পক্ষপাতী। তার মতে 1789 সালে যেসব বিপ্লবিক পরিবর্তন সূচিত হয়েছিল তার উৎস হলো রাজনৈতিক সংকট। আমি এই অডিওতে এই অবধি বললাম, নেক্সট পার্টে আমি এই ফরাসি বিপ্লব সংক্রান্ত যে ডিবেটটা ছিল সেটা কন্টিনিউ করব। থ্যাংক ইউ।